রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফেমিনিজম বা নারীবাদ আমাদেরকে এমন একটি জীবন ডিজাইন করে দিতে চায় যেখানে নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না। ভেদাভেদ বা বৈষম্য শব্দটি একটি নেতিবাচক শব্দ, কাজেই যদি কোথাও ভেদাভেদ না থাকে তাহলে তো ভালোই হয়। আপাত দৃষ্টিতে কথাটি এমন অর্থই প্রদান করে, কিন্তু শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, হরমোনের দিক থেকে নারী আর পুরুষ কখনোই এক নয়। এইসব পার্থক্য তো খালি চোখেই দেখা যায়, কিন্তু এরপরেও নারীবাদ চায় নারী আর পুরুষকে সব কিছুতে একেবারে সমান সমান হতে হবে। নারী এবং পুরুষের শারীরিক, মানসিক এবং হরমোনগত পার্থক্য তাদের কাছে ধর্তব্য নয়। এই কারণে তারা ছেলেদেরকে মেয়েদের মতো বানাতে চায় আর মেয়েদেরকে বানাতে চায় ছেলেদের মতো। শিশুদেরকে তারা বড় করতে চায় জেন্ডার নিউট্রাল হিসেবে। তাদের ভাষায় শিশুদের নাকি কোনো ছেলে মেয়ে থাকে না, বড় হতে হতে ওরা নাকি কেউ মেয়ে হয়ে ওঠে আর কেউ নাকি ছেলে হয়ে ওঠে। ঠিক এই কথাটি দেয়া হয়েছে 2023 সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইতে। সেই বইতে 53 পৃষ্ঠায় রনি নামের একটি চরিত্র বলছে, আমার মা বলেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না, বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে। এই যে এই কথাটি নেওয়া হয়েছে মূলত নারীবাদের গডমাদার নামে পরিচিত ফরাসি দার্শনিক লেখিকা সিমন দ্য বিভুয়ার রচিত সেকেন্ড সেক্স বা দ্য লোজিয়াম সেক্স এই বই থেকে। সিমন লিখেছিল, এ গার্ল ইজ নট বর্ন বাট মেড, অর্থাৎ কেউ নারী হয়ে জন্মায় না, সমাজই নাকি তাকে নারী বানায়। বলছিলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের কথা। সেখানে নীলা নামের একটি চরিত্র বলছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানার স্বপ্ন সেই গল্পের কথা, যেখানে ছেলে আর মেয়ের ভূমিকাকে উল্টে দেওয়া হয়েছে, মানে ছেলেরা মেয়েদের কাজ করছে আর মেয়েরা ছেলেদের কাজ করছে। এরপরে আছে খুশি আপা। খুশি আপা নামের সেই চরিত্র ক্লাসের ছেলে মেয়েদেরকে দুই দলে ভাগ করে কিছু জিনিস বেছে নিতে বলল, যেখানে আছে অনেক ধরনের খেলনা, ব্যাগ ইত্যাদি। তাদেরকে বলল, তোমরা ছেলেরা ছেলেদেরগুলো বেছে নাও আর মেয়েরা মেয়েদের জিনিসগুলো বেছে নাও। স্বাভাবিকভাবেই হাঁড়ি, পাতিল, পুতুল, মেকআপ বক্স এগুলো বেছে নিল মেয়েরা, আর ছেলেরা বেছে নিল ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলার সামগ্রী। সেখানে দুইটা ব্যাগ ছিল, একটা ব্যাগের রং গোলাপি আর একটা ব্যাগের রং নীল। গোলাপি রঙের ব্যাগটা বেছে নিল মেয়েরা আর নীল রঙের ব্যাগটা বেছে নিল ছেলেরা। গোলাপি রং কেন মেয়েদের রং হবে আর ছেলেরা কেন নীল ব্যাগ পছন্দ করবে? তাই খুশি আপা বললেন, আমি তো নীল শাড়ি পরে এসেছি, তাহলে কি আমার পছন্দ ছেলেদের মতো? এই বলে তিনি তাদেরকে কনফিউজ করে দিলেন। এরপর আরেকটি চরিত্রের মুখ দিয়ে বলানো হলো, ছেলেরা তো শেফ হয়, মানে বড় বড় হোটেলের বাবুর্চি হয়, মেকআপ আর্টিস্ট হয়, তাহলে ছেলেরা তোরা রান্নাবাটি আর মেকআপের খেলনা নিলি না কেন? এছাড়া সেই বইয়ের সম্প্রদায় নামক অংশে উদাহরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেদে সম্প্রদায়কে। তাদের দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে তাদের সমাজের রীতি অনুসারে মেয়েরা নাকি বিয়ের সময় বরের ভরণ পোষণের দায়িত্ব নেয়। এখানে স্বামী শব্দ ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবেই বর শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দ নির্বাচনের মধ্যেও আছে অনেক রহস্য, যেগুলো আসবে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ। বেদে সম্প্রদায়ের দৃষ্টান্ত দিয়ে তারা লিখেছে, মেয়েরা বিয়ের সময় বরের ভরণ পোষণের দায়িত্ব নেয়, মেয়েরা রোজগার করে আর ছেলেরা ঘরে থাকে, বাচ্চা সামলায়, রান্নাবান্না করে। ছেলেরা রান্নাবান্না করে আর ঘরের দায়িত্ব নেবে, এটাই নাকি তাদের নিয়ম। এভাবে পুরো অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং সবশেষে করা হয়েছে চূড়ান্ত ব্রেইন ওয়াশ। 56 পৃষ্ঠায় ফাতিমা নামের একটি চরিত্রের মাধ্যমে লিখে দেওয়া হয়েছে। ফাতিমা বলছে, এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের চেহারা, আচরণ, কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই। এরপর বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আইডিওলজি বা মতাদর্শ লিবারালিজমের একটি মৌলিক নিয়ম হার্ম প্রিন্সিপালের উল্লেখ করে বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কারো কোনো ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবারই পছন্দ অপছন্দ প্রকাশের স্বাধীনতা আছে। এরপর ঠুকে দেওয়া হয়েছে কফিনের শেষ পেরেক, জেন্ডারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনি যদি ডিকশনারি দেখেন তাহলে জেন্ডার শব্দের একটাই অর্থ পাবেন, সেটা হচ্ছে লিঙ্গ বা লিঙ্গ পরিচয়। কিন্তু সেখানে নারীবাদের বয়ান অনুসারে জেন্ডারকে দুই ভাগে ভাগ করে বলা হচ্ছে, একটি হচ্ছে জৈবিক লিঙ্গ বা বায়োলজিক্যাল জেন্ডার আর আরেকটা হচ্ছে সামাজিক লিঙ্গ। যেমনটা নারীবাদীরা বলে থাকে, জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার নাকি একটি সামাজিক নির্মাণ। এই কথাগুলোর সহজ মানে হচ্ছে তারা বলতে চায় শারীরিকভাবে একজন ছেলে যার পুরুষ লিঙ্গ আছে সেও নাকি মেয়ে হতে পারে, আবার শারীরিকভাবে যে একজন মেয়ে যার স্ত্রী লিঙ্গ আছে সেও নাকি পুরুষ হতে পারে। এভাবে মনের লিঙ্গ নামের ধারণা প্রচলন করা হচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সজেন্ডার নামে নতুন একটি বিকৃত ধারণা। আর কৌশলে এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে হিজড়া বা হার্মাফ্রোডাইটদের মাধ্যমে। উল্লেখ্য, হিজড়া আর ট্রান্সজেন্ডার কখনোই এক নয়। এই সব ইস্যু নিয়ে আমরা এই পর্বে একটু পরেই কথা বলবো ইনশাআল্লাহ, সামনে আরও বিভিন্ন পর্বে বিস্তারিত আসতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম সেগুলো একটা সময় পর্যন্ত আমাদের দেশে শুধুমাত্র উগ্র নারীবাদীদের মধ্যে তাদের বিভিন্ন ওয়েবসাইট আর ব্লগের মধ্যে সীমাবদ্ধ ছিল। যেমন তাদের কেউ কেউ কখনো লিখেছে, ছেলেকে খেলার জন্য পুতুল দিয়েছি আর মেয়েকে দিয়েছি নীল জামা। নীল জামা অর্থাৎ গোলাপি জামার বিপরীতে। এবার এইসব ধারণা চলে এসেছে একেবারে পাঠ্যপুস্তকে। আমরা সাধারণভাবে অনেক সময় মনে করে থাকি নারীবাদ নিয়ে এত কথা বলার কী আছে, এটা আবার এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাকি, কিংবা নারীবাদ এটা কেবলমাত্র নির্দিষ্ট অল্প কিছু মানুষ যারা শহরের কিছু নির্দিষ্ট জায়গায় সম্মেলন করে, লাল বড় টিপ পরে কপালে কিংবা স্লিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে এত কথা বলার কী আছে, ওরা তো সংখ্যায় অল্প কিছু মানুষ মাত্র। কিন্তু সংখ্যায় ওরা অল্প সংখ্যক হলেও ওরাই ঠিক করে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের পলিসি, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে ওরাই নিয়ন্ত্রণ করছে। নারীবাদের বিস্তৃতি কত ব্যাপক এবং এর প্রভাব কত মারাত্মক সেটা জানতে হলে শুনতে হবে এই সিরিজটি। এবার আমরা আমাদের আজকের পর্বের মূল ঘটনায় চলে যাচ্ছি। মেয়ে হিসেবে বড় করা হয়েছিল যে ছেলেটিকে, যার ঘটনাকে সামনে রেখে নারীবাদীরা তাদের আজগুবি তত্ত্বগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে আসছে আজকের সময় পর্যন্ত। কী সেই ঘটনা, চলুন শোনা যাক। এই কাহিনী দুই ভাইয়ের কাহিনী, দুই যমজ ভাইয়ের কাহিনী। 1965 সাল, কানাডা, উইনিপেগের একটি ছোট্ট গ্রাম। যে সময়টার আমরা কথা বলছি সেই সময়টা হচ্ছে 1960 সালের পরবর্তী সময়, যখন নারীবাদের দ্বিতীয় তরঙ্গের সবেমাত্র শুরু হয়েছে। নারীবাদের দ্বিতীয় তরঙ্গ অর্থাৎ কার্যত বর্তমান নারীবাদের জন্মলগ্ন সেই সময়টা। কানাডার একটি তরুণ দম্পতি, স্বামীর বয়স 20 আর স্ত্রীর বয়স 19, তাদের কোল জুড়ে এলো এক জোড়া যমজ সন্তান। বাবা মা খুবই খুশি, দুটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ছেলে দুটোর নাম রাখা হলো ব্রুস আর ব্রায়ান। কিন্তু জন্মের কয়েক মাস পরেই দুই ভাইয়ের একটা সমস্যা ধরা পড়ল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যার নাম ফিমোসিস। প্রস্রাবের সমস্যা হয়, ঠিকমতো প্রস্রাব করতে পারে না। ডাক্তার জানালেন এই সমস্যা তেমন গুরুতর কিছু নয়, এমনিতেই ঠিক হয়ে যায়, তবে আরও নিশ্চিত থাকতে চাইলে খতনা করে ফেলাই ভালো। বাবা মা দুই ভাইকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে খতনা করানোর জন্য। তখন যমজ দুই ভাইয়ের বয়স মাত্র 7 মাস। খতনা করানো এটা তো আর তেমন বড় কোনো ঘটনা নয়, যুগ যুগ ধরে এটা চলে আসছে পৃথিবীতে, খুবই স্বাভাবিক একটি বিষয়। আমাদের দেশের গ্রামাঞ্চলে একসময় বাঁশের চিমটা দিয়ে কিংবা সাধারণ খুরকাচি দিয়েই খতনা করানো হতো। এর বিপরীতে উন্নত বিশ্বের হাসপাতালে ডাক্তারের কাছে আরও কত আধুনিক পদ্ধতি রয়েছে, ব্যথানাশক, জীবাণুমুক্ত ছুরিকাচি ইত্যাদি। বাবা মা ছেলেকে নিয়ে গেলেন কানাডার একটি আধুনিক হাসপাতালে, সেই সময়ের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে খতনা করানো হবে। ছুরি কাঁচির বদলে ইলেকট্রোডের মাধ্যমে খুব অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বাড়তি চামড়াটা পুড়িয়ে ফেলা হবে। এর সুবিধা হচ্ছে রক্তপাত কম হবে এবং ক্ষতের জায়গাগুলোতে রক্তনালীর মুখ বন্ধ হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ইলেকট্রোকটারাইজেশন। প্রথমে বড় ভাই ব্রুসের পালা, কিন্তু সেদিন ঘটল একটি দুর্ঘটনা। দুর্ঘটনার কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়ে ব্রুসের পুরুষাঙ্গ একেবারে পুড়ে গেল, সম্পূর্ণ পুরোপুরি পুড়ে গেল, এবং কয়েকদিনের মধ্যেই পুড়ে যাওয়া পুরুষাঙ্গ সম্পূর্ণভাবে ক্ষয় হতে হতে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কাজী সেই দুর্ঘটনার কারণে ডাক্তাররা সেই দিন অন্য ভাই অর্থাৎ ছোট ভাই ব্রায়ানের খতনা না করানোর সিদ্ধান্ত নিলেন আর তাদের বাবা মাকে বললেন এদের সমস্যাটা কয়েকদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। হলোও তাই, কিন্তু ব্রুসের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বাবা মা বুঝতে পারছিলেন না কি করবেন, এ যে এক মহা বিপদ নেমে এলো। হাসপাতাল থেকে তাদেরকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলো ঠিকই, কিন্তু তাতে কি, এই বিপদ তো আর কাটবে না, ছেলেটার তো সারাটা জীবন নষ্ট হয়ে গেল। এই দুর্ঘটনার প্রায় 10 মাস পরের কথা, ফেব্রুয়ারির এক সন্ধ্যাবেলা টিভি প্রোগ্রামে একজন সাইকোলজিস্টকে দেখানো হচ্ছিল। মোটা কালো ফ্রেমের চশমার পেছনে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ, মাথার চুলগুলো পরিপাটি করে আচড়ানো, ধীরে সুস্থে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন তিনি। বেশ ঠান্ডা মাথার মানুষ, ক্যারিশম্যাটিক বলতেই হবে। টিভি পর্দায় দেখানো সেই ভদ্রলোকের নাম জন মানি, সাইকোলজিস্ট, পিএইচডি হার্ভার্ড, কাজ করেন আমেরিকার জন হপকিন্স হসপিটালে। কিছুদিন আগেই সেখানে একটি নতুন ক্লিনিক খোলা হয়েছে। জন্মগতভাবে যারা হিজড়া মানে ইন্টারসেক্স বা হার্মাফ্রোডাইট, তাদের অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করার কাজ করেন তিনি। এইরকম ক্লিনিক আমেরিকাতে ওটাই প্রথম। ডক্টর মানি বলছিলেন কোনো শিশু নারী নাকি পুরুষ হিসেবে জন্ম নিল সেটা নাকি তেমন গুরুত্বপূর্ণ নয়, শৈশবে নাকি শিশুদের লিঙ্গ পরিবর্তন করা সম্ভব, আর এই ধরনের সার্জারি নাকি খতনা করানোর থেকে খুব আলাদা কিছু না। এই ধরনের কথা শুনে বাবা মা ব্রুসকে নিয়ে গেলেন জন মানির কাছে। সব কিছু শোনার পর ডক্টর মানি বললেন এটা কোনো সমস্যা নয়, ব্রুসকে মেয়ে হিসেবেই বড় করা হোক, কিন্তু ও তো ছেলে, জন্মগতভাবে সে একজন ছেলে, একজন ছেলেকে কিভাবে মেয়ে হিসেবে বড় করা হবে। জবাবে জন মানি বললেন প্রথমে একটা অপারেশনের মাধ্যমে ব্রুসের শরীর থেকে অবশিষ্ট পুরুষ যৌনাঙ্গ অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হবে, কৈশোরের শুরুতে নিয়মিত হরমোন ট্রিটমেন্ট নিতে হবে, মেয়েলি হরমোন প্রবেশ করিয়ে ওর শরীরটা বানিয়ে দেওয়া হবে মেয়েদের মতো কোমল, বাইরে থেকে দেখে ওকে মেয়ে বলেই মনে হবে, আর ট্রিটমেন্টের শেষ পর্যায়ে সার্জারি করে ওর শরীরে কৃত্রিম যোনি স্থাপন করা হবে। তবে ডক্টর মানি একথা বলতেও ভুললেন না, তিনি বললেন তবে এটাও সত্য, ও কখনো মা হতে পারবে না, কিন্তু একজন সাধারণ নারীর মতো যৌন জীবন যাপন করতে পারবে, একজন অসম্পূর্ণ পুরুষের বদলে ও একজন পরিপূর্ণ নারী হতে পারবে। কিন্তু মা হতে না পারলে পরিপূর্ণ নারী কিভাবে হবে, এই প্রশ্নের উত্তর ডক্টর মানির কাছে নেই। সাথে ডাক্তার ওদের বাবা মাকে আরেকটা কথা বলতে ভুললেন না, তিনি বললেন এসব কথা ওদের দুই ভাইকে কখনো জানতে দেওয়া যাবে না, ব্রুস যেন কখনো জানতে না পারে জন্মগতভাবে ও একজন ছেলে, ও কোনো মেয়ে নয়। এছাড়া আরও একটি প্রশ্ন রয়ে গেল, জন্মগতভাবে যে একজন সুস্থ স্বাভাবিক ছেলে যার মনটা একজন পুরুষের মন, সে কীভাবে নারী হবে, ও তো পুরুষ হয়েই জন্মেছে। এই প্রশ্নের উত্তর হিসেবে জন মানি জানিয়ে দিলেন ওদের দুই ভাইকে নেওয়া হবে লম্বা লম্বা থেরাপি সেশন, আর সামাজিকভাবে ব্রুসকে মেয়ে হিসেবে বড় করলে ওর মনটাও নাকি মেয়ের মতো হয়ে যাবে। ব্রুসের বাবা মা জানতেন না, এগুলো নিছক অনুমান ভিত্তিক কথা, ওই দুই ভাই জন মানির কাছে একটা নিছক এক্সপেরিমেন্ট মাত্র। জন মানি বললেন জন্মসূত্রে কেউই নাকি পুরুষ আর নারী হয়ে জন্মায় না, পরিপার্শ্বিকতা সমাজই নাকি একজন মানুষকে পুরুষ অথবা নারী বানিয়ে দেয়। বলাই বাহুল্য, এগুলো সবই জন মানির অনুমান ভিত্তিক কথা, অপ্রমাণিত কথা। সাথে আরও একটা ব্যাপার উল্লেখ্য, সেটা হচ্ছে ডক্টর মানি এতদিন পর্যন্ত যেসব অপারেশন করেছেন সেগুলো করেছেন হিজড়াদের উপরে বা হার্মাফ্রোডাইটদের উপরে। এখানে প্রসঙ্গত জেনে রাখা ভালো, ইসলামী দৃষ্টিতে হিজড়া বা খুনসা হচ্ছে তারা যাদের উভয় ধরনের অঙ্গ থাকে কিন্তু কোনো একটি অপূর্ণাঙ্গ থাকে, কাজেই যেটি প্রধান অংশ সেই অনুসারে তাদেরকে ছেলে বা মেয়ে বলেই শেষ পর্যন্ত ধরে নেওয়া হবে। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পেশাবের রাস্তা দেখে ছেলে বা মেয়ে নির্ধারণ করা হতো। বর্তমান যুগে আরও অনেক ধরনের আধুনিক পদ্ধতি আছে, সুতরাং যাদেরকে হিজড়া বলা হয় ইসলামের দৃষ্টিতে তাদেরকেও অবশেষে ছেলে বা মেয়ে এই দুই ক্যাটাগরির মধ্যেই যে কোনো একটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হবে, উভয় লিঙ্গ হিসেবে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর মানি হিজড়াদের উপরে করা কিছু অপারেশনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বাভাবিক অবস্থায় জন্ম নেওয়া ছেলে শিশুকেও নাকি কোনো ধরনের জটিলতা ছাড়াই মেয়ে হিসেবে বড় করা সম্ভব। তার এই সিদ্ধান্তের মূল ভিত্তি ছিল তিনি বিশ্বাস করতেন লিঙ্গ পরিচয় এবং যৌনতা এগুলো নাকি পরিবেশ এবং প্রেক্ষাপট নির্ভর, এগুলো নাকি সোশ্যাল কনস্ট্রাক্ট। অর্থাৎ তার কথায় স্বাভাবিকভাবে ছেলে হিসেবে জন্ম নেওয়া একটি শিশুকে নাকি চাইলেই মেয়ে হিসেবে বড় করা সম্ভব, আর স্বাভাবিকভাবে মেয়ে হিসেবে জন্ম নেওয়া একটি শিশুকে নাকি চাইলেই ছেলে হিসেবে বড় করা সম্ভব। এই কথাগুলি হচ্ছে নারীবাদী আকিদার প্রথম কথা, 101, নারীবাদী থিওরির একেবারে বেসিক কথা। নারীবাদ মনে করে জেন্ডার একটি সামাজিক নির্মাণ। জেন্ডার আইডেন্টিটি এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই পরিভাষাগুলো ডক্টর মানি তিনিই প্রথম চালু করেন। দীর্ঘদিন ধরে এই ধরনের মতবাদ প্রচার করলেও বৈজ্ঞানিকভাবে এই বিষয়গুলোকে প্রমাণের কোনো সুযোগ পাচ্ছিলেন না ডক্টর মানি, কারণ কোনো বাবা মাই সুস্থ স্বাভাবিক সন্তানের উপরে এই ধরনের পরীক্ষা চালানোর অনুমতি দেবে না। কিন্তু ব্রুস আর ব্রায়ানের পিতামাতা তারা তো নিরুপায়। জন্মগতভাবে সুস্থ স্বাভাবিক ছেলে সন্তান, দুর্ঘটনার কারণে তাদের একজনের পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। কাজেই ব্রুস এবং ব্রায়ান তারা দুইজন ছিলেন জন মানির হাইপোথিসিস প্রমাণের একেবারে পারফেক্ট টেস্ট সাবজেক্ট। দুজন যমজ ভাই, 2 বছরের কম বয়স, দুই ভাই বড় হবে একই পরিবারে, দুজনের জেনেটিক গঠন একই ধরনের, একই নারীর গর্ভ থেকে তাদের জন্ম হয়েছে। অর্থাৎ তাদের বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে একজনকে আরেকজনের সাথে তুলনা করার সুযোগ থাকবে। আরেকটি বিষয় তো আগেই বলা হয়েছে, এতদিন পর্যন্ত জন মানি যেসব জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করেছিলেন সেগুলো করেছিলেন হিজড়া বা হার্মাফ্রোডাইটদের উপরে, আর এই প্রথম তিনি সুস্থ স্বাভাবিক কোনো ছেলে শিশুর উপর এই ধরনের অপারেশন করতে যাচ্ছেন। তাই ব্রুস আর ব্রায়ান ছিলেন জন মানির কাছে তার কল্পনার সোনার হরিণ। অপরদিকে বিধ্বস্ত বাবা মার কাছে এটা ছিল খড়কুটো ধরে বাঁচার শেষ চেষ্টা। তাই ডাক্তারের কথা মতো বাবা মা সিদ্ধান্ত নিলেন দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ব্রুসকে বড় করবেন একজন মেয়ে হিসেবে, আর ছোট ভাই ব্রায়ানকে বড় করবেন ছেলে হিসেবে। বাবা মা বাড়ি ফিরে এলেন এবং তখন থেকে জন মানির পরামর্শ অনুসারে কাজ করতে শুরু করলেন। বড় ছেলে ব্রুসের নাম পরিবর্তন করে নতুন নাম রাখলেন ব্রেন্ডা। তখন ওদের বয়স মাত্র 17 মাস। যমজ দুই ভাই তখনও একেবারে দুধের শিশু, এইসব বিষয়ের জটিলতা বোঝার মতো বয়স তখনও ওদের হয়নি। 5 মাস পর 1967 সালের জুলাই মাসের 3 তারিখ, ততদিনে দুই ভাইয়ের বয়স 22 মাস। বাল্টিমোরের জনস হপকিন্স হসপিটালে বায়োল্যাটারাল অর্কিডেক্টমির মাধ্যমে 22 মাস বয়সী ব্রুসের শরীর থেকে অণ্ডকোষ অপসারণ করা হলো। ডক্টর জন মানি বলে দিলেন প্রথম দিকে বছরে একবার করে, আর এরপর প্রতি সপ্তাহে আসতে হবে মানসিক থেরাপি সেশনের জন্য। ফেরার সময় আবারও জন মানি বাবা মাকে স্মরণ করিয়ে দিলেন এই দুই ভাইয়ের জীবনের প্রথম 22 মাসের কোনো ঘটনা যেন ওদেরকে জানানো না হয়। ব্রুস যে জন্মগতভাবে ছেলে এটা যেন কিছুতেই, এমনকি ওর ভাইকেও জানানো না হয়, আর অন্য মানুষকে জানানোর তো প্রশ্নই আসে না। বাবা মা বাড়ি ফিরে এলেন এবং বাড়ি ফিরে আসার পর ছোট ভাই ব্রায়ানকে বড় করতে লাগলেন সুস্থ স্বাভাবিক ছেলে শিশুদের মতো। তাকে দেয়া হলো ছেলেদের খেলনা, গাড়ি, বন্দুক ইত্যাদি, আর বড় ভাই ব্রুসকে দেওয়া হলো মেয়েদের খেলনা, হাড়ি পাতিল, আর পরানো হলো মেয়েদের মতো ঝিলমিলে পোশাক। ব্রুসকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা হতো, কারণ তাকে বড় করা হচ্ছিল মেয়ে হিসেবে, ব্রেন্ডা হিসেবে। এদিকে ব্রেন্ডার বয়স যখন 5 বছর, তখন থেকেই ডক্টর মানি তার এই গবেষণার কথা বই, পুস্তক, লেখালেখি এবং বক্তব্যে প্রকাশ করতে শুরু করলেন পাবলিকলি। সঙ্গত কারণেই দুই ভাইয়ের নাম পরিচয় গোপন রাখা হয়েছিল, কাজেই মানুষ ওই দুই ভাইকে কিংবা তাদের পরিবারকে কেউই চিনত না। ডক্টর মানি তাদেরকে আলোচনা করতেন জন এবং জোয়ান ছদ্মনামে। সবাই জানল একটি দুর্ঘটনার কারণে দুই যমজ ভাইয়ের একজনের পুরুষাঙ্গ পুড়ে গেছে, এরপর অপারেশন করে তার অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে এবং তাকে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে মেয়ে হিসেবে বড় করা হচ্ছে। চতুর্দিকে এই খবর ছড়িয়ে পড়ল, মিডিয়া এই খবর লুফে নিল। মিডিয়া কেন এত উৎসাহিত হয়ে এই বিষয়টিকে হাইলাইট করা শুরু করল, এর বেশ কিছু কারণও আছে। সেই সময়টা ছিল 60-এর দশক, তখন ছিল নারীবাদ এবং সমকামিতার উত্থানকাল। এই দুই গ্রুপের লোকজন অনেকদিন ধরেই দাবি করে এসেছিল জেন্ডার নাকি সামাজিক সৃষ্টি, ছেলে মেয়ে বলে নাকি কিছু নেই, এসব নাকি মানুষের তৈরি করা কিছু আচার আচরণের সমষ্টি আর নাকি কিছু কালচার। যে কথা আমরা শুরুতেই বলেছি, সেই 1949 সালে সিমন দা বিভোয়ার যখন তার দ্য লোজিয়াম সেক্স বা দ্য সেকেন্ড সেক্স এই বই লিখলেন, সেখানে সবচেয়ে বিখ্যাত লাইনটি ছিল এটা, এ গার্ল ইজ নট বর্ন বাট মেড, কেউ নাকি মেয়ে হয়েও জন্মায় না, বরং সমাজই নাকি তাকে মেয়ে বানায়। কিন্তু এতদিন পর্যন্ত এগুলো শুধুমাত্র তত্ত্বকথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এটা প্রমাণের মতো কোনো দৃষ্টান্ত তাদের সামনে ছিল না। এবার তারা একটি দৃষ্টান্ত পেয়েছে। কাজেই এই দুই গ্রুপের লোকজন খুবই আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকলো এই কেসের পরিণতি দেখার জন্য। এভাবেই শুরু হলো প্রকৃতির বিরুদ্ধে পরিচর্যার যুদ্ধ, নেচার বনাম নার্চার এর লড়াই। কিন্তু ওদিকে মিডিয়ার রংচঙে প্রচারণা আর জ্ঞানীগণী অ্যাকাডেমিকদের নানারকম তত্ত্বের আড়ালে দুই ভাইয়ের জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম। বড় ভাই ব্রুসকে, যাকে নতুন নাম দেওয়া হয়েছে ব্রেন্ডা, তাকে যতই মেয়েলি পোশাক দেওয়া হোক না কেন আর যতই মেয়ে হিসেবে বড় করা হোক না কেন, আসলে তো সে ব্রেন্ডা নয়, সে ছিল পুরোপুরি পুরুষ, একজন সুস্থ স্বাভাবিক পুরুষ যার নাম ব্রুস। তাই ব্রুসের আচরণে কোনো মেয়েলিপনার ছাপ ছিল না। ব্রুসের প্রিয় কাজ ছিল ছেলেদের মতোই দৌড়ানো, গাড়ি নিয়ে খেলাধুলা করা, ছেলেদের সাথে পুরো দমে মারপিট করা। পুতুল খেলা ছিল একেবারেই অপছন্দ, মেয়েদের সাথে ও কিছুতেই খেলতে চাইত না। তাকে যতই পরিপাটি সাজিয়ে রাখা হোক না কেন, যতই মেয়েদের মতো ঝিলমিলে পোশাক কিংবা লম্বা চুল রাখানো হোক না কেন, এসব দেখেও তাকে মেয়ে বলে মনে হতো না। বয়স যত বাড়তে লাগলো সমস্যা ততই বাড়তে লাগলো। স্কুলের মেয়েরা ওকে ব্যঙ্গ করে ডাকত কেই ভুইম্যান বা গুহা মানবী। মেয়েরা ওকে এই ধরনের নামে ডাকত আর ছেলেরা ওকে সাথে খেলতে নিতে চাইত না। কাজেই ব্রেন্ডা নামধারী ব্রুস যতই বড় হচ্ছিল ও ততই বুঝতে পারছিল ও অন্য কারো মতো নয়, কোথাও যেন কিছু একটা সমস্যা আছে, ও অন্য কারো সাথে মিশতে পারছিল না। এদিকে জন মানির কাছে এইসব খবর জানানো হতে লাগলো। ডক্টর মানি বরাবরই এইসবকে স্বাভাবিক বলে উড়িয়ে দিলেন। তিনি বলতেন, অনেক মেয়েরাই তো ছোটবেলায় একটু এই ধরনের টম বয় স্বভাবের থাকে, সেই রকম আর কি, ওকে পরিপূর্ণ নারী বানানোর জন্য লম্বা লম্বা সেশন থেরাপি দরকার। ডক্টর মানির থেরাপি সেশন ছিল আরেক বিভীষিকা। রাইমার ভাতৃদ্বয়কে নিয়ে ওর বাবা মা প্রতি বছর একবার বাল্টিমোরে যেত। প্রথম দিকে বছরে একবার করে, এরপর প্রতি সপ্তাহে যেতে হতো থেরাপি সেশনের জন্য। এটা ছিল রেগুলার চেক আপের অংশ। প্রথমে ওরা চারজন, অর্থাৎ দুই ভাই আর বাবা মা, একসাথে বসতেন ডক্টর মানির অফিসে। বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলার পর ডক্টর মানি দুই ভাইকে, অর্থাৎ ব্রায়ান আর ব্রুসকে নিয়ে যেতেন আলাদা রুমে একাকী প্রাইভেট সেশনের জন্য। একজন নারী হিসেবে কথিত স্বাভাবিক বিকাশের জন্য ব্রেন্ডা নামধারী ব্রুসকে দাঁড় করিয়ে দেওয়া হতো নগ্নতা আর যৌনতার সামনে। সেই শিশু বয়স থেকেই ওদেরকে যৌনতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ডক্টর মানি ওদের বাবা মাকে অনেক রকমের উদ্ভট পরামর্শ দিয়েছিলেন, যেমন সন্তানদের সামনে উলঙ্গ থাকার জন্য, এবং আরও কিছু পরামর্শ দিয়েছিলেন যেগুলো নিতান্তই অশ্লীল বলে উল্লেখ করা হলো না, অথচ এগুলো নাকি ছিল ডক্টর মানির মতে অপরিহার্য। ডক্টর মানি যা করেছেন তার প্রভাব ওই দুই ভাইকে আজীবন বয়ে নিতে হয়েছে। কথিত স্বাভাবিক বিকাশের জন্য তিনি ব্রেন্ডা নামধারী ব্রুস এবং ব্রায়ানকে পর্নোগ্রাফি এবং স্টিল ইমেজ দেখাতেন। যখন ওদের বয়স 6 বা 7, একটি সেশনে ডক্টর মানি ওদের দুজনকে কাপড় খুলে উলঙ্গ হওয়ার নির্দেশ দিলেন। এরপর ব্রেন্ডা নামধারী 7 বছরের ব্রুসকে বাধ্য করলেন হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে 4 হাত পায়ে ভর করতে। এরপর ডক্টর মানি অপর ভাই নগ্ন ব্রায়ানকে বললেন ব্রুসের পেছনে গিয়ে দাঁড়াতে। কোনো কোনো সেশনে ডক্টর মানি ব্রুসকে বলতেন দুই পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়তে, এরপর ব্রায়ানকে বাধ্য করতেন ব্রুসের উপরে উঠে বসতে। ছোট্ট নিষ্পাপ সেই যমজ দুটি শিশুকে ডক্টর জন মানি সেক্সুয়াল রোল প্লে করতে বাধ্য করতেন। শুধু তাই নয়, এই অবস্থায় তিনি তাদের ছবিও তুলে রাখতেন। স্বাভাবিকভাবেই বাচ্চারা এই ধরনের কাজে অস্বস্তি বোধ করত। যখন বাধা দিতে যাইত তখন ডক্টর মানি রেগে উঠতেন। দুই ভাই শৈশবের সেই বিভীষিকাময় স্মৃতিচারণ করে বলেন, তাদের বাবা মার সামনে ডক্টর জন মানি খুবই ভদ্র আচরণ করতেন, কিন্তু বাচ্চাদেরকে একাকী নিয়ে যাওয়ার পর তিনি হয়ে যেতেন ভিন্ন একজন মানুষ। তখন তাদের সামনে রাগী এবং মেজাজি চেহারা নিয়ে আবির্ভূত হতেন তিনি। বড় ভাই ব্রেন্ডা নামধারী ব্রুস বলেন, একবার সে আমাকে নগ্ন হতে বলল, কিন্তু আমি এটা করলাম না, আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন ডক্টর মানি ক্ষেপে গেল, চিৎকার করে বলে উঠল, এক্ষুনি যা বলছি তাই করো। যেন মনে হচ্ছিল সে এখনই আমার উপর হামলে পড়বে, আঘাত করবে। তাই আমি তার কথা মেনে উলঙ্গ হলাম আর সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম। মোট কথা, কথিত থেরাপি সেশনের নামে সেই দুই যমজ ভাইয়ের উপর দিয়ে এমন সব দুর্বিষহ অভিজ্ঞতা গিয়েছে যা ওদেরকে সারা জীবনের জন্য মানসিকভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমৃত্যু এই ভয়ঙ্কর স্মৃতি ওরা ভুলতে পারেনি, এই ট্রমা থেকে ওরা কখনো বের হতে পারেনি। এদিকে দুই ভাইয়ের উপরে চালানো এই এক্সপেরিমেন্টকে কাজে লাগিয়ে ডক্টর জন মানি আরোহণ করলেন খ্যাতি এবং প্রচারণার শীর্ষে, প্রতারণার মাধ্যমে। 1975 সাল, দুই ভাইয়ের বয়স তখন 9 বছর। ডক্টর মানি তার এতদিনের সেই এক্সপেরিমেন্টের পেপার পাবলিশ করলেন। তিনি দাবি করলেন এই এক্সপেরিমেন্ট নাকি পুরোপুরি সফল। অথচ 9 বছর বয়সে তখনও দুই ভাই তারা বয়সন্ধিকালেই পৌঁছায়নি, সফলতা বিচারের সময় তখনও আসেনি। এর আগে 1972 সালে যখন দুই ভাইয়ের বয়স মাত্র 7 বছর, তখন থেকেই ডক্টর জন মানি তার এইসব প্রতারণামূলক প্রচারণা চালানো শুরু করেন। 1972 সালে তিনি তার কুখ্যাত বই ম্যান অ্যান্ড উইমেন, বয় অ্যান্ড গার্ল প্রকাশ করেন। সেখানে একটি সম্মেলনে নামিদামি বিজ্ঞানীদের সামনে তিনি তার সেই এক্সপেরিমেন্টের কথা তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত বিজ্ঞানীরা সেই ঘটনার গুরুত্ব ঠিকই বুঝতে পেরেছিলেন। দুজন সুস্থ স্বাভাবিক যমজ ভাই, তাদের একজনকে যদি অপারেশন করে পুরোপুরি মেয়ে বানিয়ে ফেলা যায়, তাহলে তো বলতেই হয় জেন্ডার কোনো বায়োলজিক্যাল বা জন্মগত বিষয় নয়, বরং এটা সোশ্যাল কনস্ট্রাক্ট বা সমাজ ও পারিপার্শ্বিকতার মাধ্যমে একটি সামাজিক বিনির্মাণ যা মানুষকে শেখানো যায়। আরেকটি কথা বলতে হয়, ডক্টর মানি অনেক আগে থেকেই রেডিক্যাল ফেমিনিস্ট বা উগ্র নারীবাদীদের কাছে খুবই পছন্দের মানুষ ছিলেন। জন মানি যখন 1972 সালে তার সেই বইটি প্রকাশ করেন, তার 2 বছর আগেই 1970 সালে রেডিক্যাল ফেমিনিস্ট আইকন কেট মিলেট তার বেস্ট সেলিং বই সেক্সুয়াল পলিটিক্স প্রকাশ করেছিলেন। আর সেই বইতে ডক্টর মানির লেখালেখি থেকে অনেক আর্টিকেল থেকে বহু উদ্ধৃতি ছিল। 1950 সাল থেকেই ডক্টর মানি এইসব বিষয় নিয়ে লেখালেখি করে আসছিল আর দাবি করছিল যৌনতা নাকি জন্মগত বিষয় নয়, এগুলো নাকি মানুষকে শেখানো সম্ভব। তিনি বলেন, সাইকোসেক্সুয়াল পার্সোনালিটি ইজ দেয়ার ফর পোস্ট ন্যাটাল অ্যান্ড লার্নড। ডক্টর মানির সেই এক্সপেরিমেন্টের কথিত সফলতা নিয়ে টাইম ম্যাগাজিনে ফিচার ছাপানো হলো। সেখানে লিখে দেওয়া হলো, নারী মুক্তি আন্দোলনকারীদের দাবির পক্ষে এই এক্সপেরিমেন্ট নাকি একটি মজবুত দলিল। এতদিন ধরে নারীবাদীরা যা দাবি করে এসেছে, অর্থাৎ পুরুষালি স্বভাব আর মেয়েলি স্বভাব নাকি চাইলেই পরিবর্তন করা যায়, এই দাবির পক্ষে ডক্টর মানির এক্সপেরিমেন্ট নাকি একটি মজবুত দলিল। অন্য কথায়, প্রকৃতির সৃষ্টি করা নিয়মকে হারিয়ে দেওয়া সম্ভব পরিচর্যার মাধ্যমে। নার্চার হ্যাড ট্রাম্পড নেচার। এখানেই শেষ নয়, দুই ভাইয়ের এই কাহিনী খুব দ্রুত ঢুকে গেল শিশু চিকিৎসা, মনোচিকিৎসা এবং যৌন চিকিৎসার অধ্যায়গুলোতে। এই ঘটনাকে দলিল হিসেবে পেশ করে দাবি করা হতে লাগলো, অ্যানাটমি বা শারীরিক গঠন এখন আর অপরিবর্তনীয় নিয়তি নয়, সেক্সুয়াল আইডেন্টিটি নাকি অপরিবর্তনীয় নয়। কিন্তু কয়েক দশক পর যখন রেইমার ভাতৃদ্বয়ের কেস প্রকাশ্যে আসলো আর দেখা গেল ডক্টর মানির এক্সপেরিমেন্টে বরং উল্টো বিষয়টি প্রকাশ পেয়েছে, অর্থাৎ জন্মগত লিঙ্গ পরিচয় অপরিবর্তনীয়, তখন কিন্তু মিডিয়া আগের মতো এত বেশি রিপোর্ট করল না, বরং বিষয়টি চেপে গেল। এদিকে ডক্টর মানি 1980 সালের পর থেকে এই কেস নিয়ে প্রকাশ্যে কথা বলা থেকে বিরত হলেন, কিন্তু বিরত হলেও তিনি কখনও নিজের ভুল স্বীকার করলেন না। এবার ঘটনা বর্ণনায় আরেকটু পেছনে ফিরে যাচ্ছি। ব্রেন্ডা নামধারী বড় ভাই ব্রুসের বয়স যখন 12 বছর হলো, তখন ডক্টর মানির পরামর্শে ওকে হরমোন ট্যাবলেট খেতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ মেয়েলি হরমোন নামে পরিচিত এস্ট্রোজন হরমোনের মাধ্যমে ধীরে ধীরে ব্রেন্ডা নামধারী ব্রুসের বুক মেয়েদের মতো বানিয়ে দেওয়া হয়। এবার ডক্টর মানির থিওরি চূড়ান্ত বাস্তবায়নের পালা, কারণ মানির থিওরি অনুসারে ব্রেন্ডার রূপান্তরকে কমপ্লিট করতে হলে কৈশোরের আগেই সার্জারির মাধ্যমে ওর শরীরে কৃত্রিম যোনি স্থাপন করা আবশ্যক। এটাই হচ্ছে রূপান্তরের ফাইনাল স্টেপ। কিন্তু এই পর্যায়ে এসে বেঁকে বসল ব্রেন্ডা নামধারী ব্রুস। কিছুতেই এই ধরনের সার্জারির জন্য ও রাজি হচ্ছিল না, সার্জারির কথা ও শুনতেই চাচ্ছিল না। আসলে ব্রেন্ডা নামধারী ব্রুসের উপর দিয়ে যে মানসিক বিপর্যয়কর অবস্থা যাচ্ছিল সেটা সহ্য করা সম্ভব ছিল না। বন্ধুহীন, নিরাপত্তাহীন, নিষ্ঠুর এক পরিবেশ, স্কুলে কারো সাথে মিশতে পারে না। ও চাইতো ছেলেদের সাথে খেলতে, কিন্তু ছেলেরা ওকে খেলায় নিত না, আর মেয়েরা ওকে ব্যঙ্গ নাম ধরে ডাকত। এদিকে নিজের শরীরের মধ্যে বিপরীত ধর্মী দুইটি অস্তিত্ব, আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছেন সুস্থ স্বাভাবিক পুরুষ হিসেবে, অথচ মেডিকেল সায়েন্স চাচ্ছিল ওকে জোর করে মেয়ে বানিয়ে দিতে, অপারেশনের মাধ্যমে, হরমোনের মাধ্যমে, যা কিছু দিয়ে সম্ভব। এর উপর ছিল ওর উপর আরোপ করা কৃত্রিম সামাজিকতা। ওকে জোর করে বড় করা হচ্ছিল মেয়ে হিসাবে, পরানো হচ্ছিল মেয়েলি পোশাক, রাখা হচ্ছিল মেয়েদের সাথে। এর মধ্যে বয়সন্ধিকালে এসে যখন নিজের ব্যাপারে ভালো মন্দ বোঝার মতো বয়স আসলো, তখন সেই মেয়েলি পোশাক, নিজের অস্বাভাবিকতা, কণ্ঠস্বরের পরিবর্তন এবং দুর্ঘটনার কারণে নিজের দেহের সেই শারীরিক অসম্পূর্ণতা আবিষ্কার করা, এদিকে একের পর এক সাইকোলজিস্টদের সাথে লম্বা লম্বা থেরাপি সেশন, বাল্টিমোরে ডক্টর জন মানির সেই নির্জন রুমের বিভীষিকাময় সেই সব স্মৃতি, নিজের একাকিত্ব, সব কিছু মিলিয়ে ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। এই অবস্থায় যখন এই ধরনের একটি সার্জারির জন্য বাবা মা ওর উপর জোর করছিল, তখন নিজের ভেতরে ক্রমাগত বাড়তে থাকা রাগ আর হতাশার সাথে ব্রেন্ডা নামধারী ব্রুস আর তাল মেলাতে পারছিল না। ওর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিল। ব্রেন্ডা তার বাবা মাকে সাফ জানিয়ে দিল, যদি আর কখনও ডক্টর মানির কাছে ওকে নিয়ে যাওয়া হয় তাহলে ও আত্মহত্যা করবে। শেষ পর্যন্ত স্থানীয় একজন সাইকোলজিস্টের পরামর্শে এবং অবশ্যই ডক্টর জন মানির অমতে ব্রেন্ডা নামধারী ব্রুসের বাবা মা সিদ্ধান্ত নিলেন ওকে ওর অতীত সম্পর্কে জানাতে হবে। এরপর ব্রেন্ডা নামধারী ব্রুসের বাবার সামনে এলো সেই কঠিন দিন। বাবা অশ্রু সজল চোখে সব ঘটনা খুলে বললেন, জন্মের পরে তার কী সমস্যা হয়েছিল এবং শৈশবের সেই অপারেশনের ঘটনা সব কিছু খুলে বললেন। এইসব শুনে রেগে যাওয়ার বদলে বরং ব্রেন্ডা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই প্রথমবারের মতো সে নিজের জীবনের হিসাব মেলাতে পারল। সে বলল, এবার আমি আমার নিজের পরিচয় বুঝতে পারলাম। 1980 সালের 14 মার্চ সেই দিন ব্রেন্ডা অর্থাৎ ব্রুস নিজের আসল পরিচয় জানতে পারল। এক মুহূর্ত দেরি না করে ব্রুস নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল, এখন থেকে আর ব্রেন্ডা নয় বরং ও পরিচিত হবে ডেভিড নামে। অর্থাৎ বাইবেলে বর্ণিত দাউদ আলাইহিসসালামের সেই ঘটনা থেকে সে নিজের জন্য ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা খুঁজে পেল। তখন থেকে ব্রুসের নাম হয়ে গেল ডেভিড। ডেভিড সিদ্ধান্ত নিল আবার নতুন করে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করাবে এবং এটা করাবে পুরুষ থেকে আবারও পুরুষ হওয়ার জন্য। পুরুষের হরমোন নামে পরিচিত টেস্টোস্টেরন হরমোন ইনজেকশন নেবে। ছোটোবেলায় হওয়া সেই দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে রাইমাররা কিছু টাকা পেয়েছিলেন। সেই টাকা ডেভিড নিজের সার্জারির জন্য খরচের সিদ্ধান্ত নিল। এই ফ্যালোপ্লাস্টি সার্জারির মাধ্যমে ডেভিডের ডান কবজি থেকে মাংস, নার্ভ আর আর্টারি এবং বাম পাজর থেকে কার্টিলেজ নিয়ে ওর শরীরে একটি কৃত্রিম লিঙ্গ স্থাপনের চেষ্টা করা হবে। 12 ধাপের সেই সার্জারি শেষ করতে তিনজন দক্ষ সার্জেনের প্রায় 13 ঘন্টা সময় লাগল। সার্জারি আংশিক সফল হলো। ডেভিড একজন পুরুষের মতোই যৌন সম্পর্ক করতে পারবে, চূড়ান্ত তৃপ্তিও পাবে, কিন্তু কখনো বাবা হতে পারবে না। ধীরে ধীরে ডেভিড বড় হতে থাকে একজন পেশীবহুল সুদর্শন যুবক হিসেবে, পেছনের সেই বিভীষিকাময় স্মৃতিকে পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। 14 বছর বয়স থেকে ডেভিডের নতুন যাত্রা শুরু হয়। সে জন্ম নিয়েছিল একজন পুরুষ হিসেবে, মাঝের বিপর্যয়কর সময়টি কাটিয়ে আবার পুরুষ হিসেবে তার যাত্রা শুরু হয়। কিন্তু পেছনের সেই দুঃসহ স্মৃতি সেটা তো আর ভুলে থাকা যায় না, সেটা তাকে দুঃস্বপ্নের মতো দিন রাত তাড়িয়ে বেড়াতে লাগলো। ডেভিড নামধারী ব্রুস দুইবার আত্মহত্যার চেষ্টা করল এবং ভয়ানক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল। সে একাকী সময় কাটাতে লাগলো জঙ্গলের মধ্যে বানানো একটি নির্জন কেবিনে। যখন ওর বয়স 22 বছর হয় তখন থেকে সে ঈশ্বরের কাছে কাকুতি মিনতি জানাতে থাকে বাবা হওয়ার জন্য, স্বামী হওয়ার জন্য। এরপর 1990 সালের সেপ্টেম্বর মাস 25 বছর বয়সে ডেভিড বিয়ে করে একজন তালাকপ্রাপ্তা মহিলাকে, যার 3টি সন্তান ছিল। এভাবে নিজের ঔরসজাত সন্তানের জনক হওয়ার সুযোগ না থাকলেও তার স্ত্রীর 3 সন্তানকে নিয়ে একজন সৎ পিতা হিসেবে সে সংসার জীবন কাটানো শুরু করল। এই গল্পটি এখানে শেষ হয়ে গেলেই ভালো হতো। ব্রুস থেকে ব্রেন্ডা এবং ব্রেন্ডা থেকে ডেভিডের সংগ্রাম এখানে শেষ হলেই ভালো হতো। ডেভিডের এই কাহিনী নিয়ে 2000 সালে একটি বেস্ট সেলিং বায়োগ্রাফি বই প্রকাশিত হয়। বইটি লেখেন জন কলাপিন্টো, যার শিরোনাম দ্য বয় হু ওয়াজ রেজড অ্যাজ গার্ল, নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং বায়োগ্রাফি বই। সেখানে ডেভিড নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সবসময় আমার মধ্যে একটি চাপা ক্ষোভ কাজ করত, এই অনুভূতি থেকে আমি কখনো মুক্তি পেতাম না, কারণ আমার শরীরটাকে ইচ্ছামতো কাটাছেঁড়া করা হয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ছুঁড়ে ফেলা হয়েছে ময়লার ঝুড়িতে, আসলে আমার মনটাকেই ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে, এই অতীত আপনি কখনো ভুলতে পারবেন না। ব্রুস এবং ব্রায়ানের উপরে এই এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে। দীর্ঘদিন গোপনে থাকার পরেও ডেভিড নামধারী ব্রুসের পরিচয় এবং তখনকার অবস্থা প্রকাশিত হয় ডক্টর মিল্টন ডায়মন্ডের চেষ্টার বদলে। ডক্টর মিল্টন ডায়মন্ড ছিলেন ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের একজন সেক্সোলজিস্ট। তিনি সবসময় সন্দেহ করতেন জন মানির সেই সব দাবির ব্যাপারে। দীর্ঘদিন প্রচেষ্টার পর একজন কানাডিয়ান সাইকিয়াট্রিস্টের মাধ্যমে তিনি শেষ পর্যন্ত ডেভিড নামধারী ব্রুসকে খুঁজে বের করেন, যার ব্যাপারে পাবলিকলি আলোচনা করা হতো জোয়ান ছদ্মনামে। ডক্টর মিল্টন ডেভিডকে এই বলে রাজি করান যে তোমার মতো দুঃখজনক পরিণতি যেন আর কোনো শিশুকে বহন করতে না হয়, এই কারণে আমি তোমার বিষয়টি প্রকাশ্যে আনতে চাই। এরপর 1997 সালে বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ পায় এবং ওর পরিচয় প্রকাশ্যে আসে। এরই ধারাবাহিকতায় 1997 সালে জন কলাপিন্টো একটি ম্যাগাজিনে ডেভিডের বিষয়ে রিপোর্ট প্রকাশ করেন এবং 2000 সালে সেই বিখ্যাত বায়োগ্রাফিটি প্রকাশ করেন, দ্য বয় হু ওয়াজ রেইজড অ্যাজ গার্ল। এই ঘটনার শিক্ষাগুলো কি সেটা আমরা একটু পরেই উল্লেখ করতে যাচ্ছি, তবে এই ঘটনার আরও কয়েকটি বিষয় আছে যেটা না বললেই নয়। সেটা হচ্ছে ব্রুসের ভাই ব্রায়ানের পরিণতি। 14 বছর বয়সে ব্রুস যখন জানতে পারল ও মেয়ে নয় বরং জন্মগতভাবেই ও একজন ছেলে, তখন তার ছোট ভাই ব্রায়ানও জানতে পারল এতদিন যাকে বোন বলে জেনে এসেছে সেই বোন ব্রেন্ডা আসলে ওর ভাই ব্রুস, এবং ডক্টর জন মানি এতদিন ওদেরকে দিয়ে যা করিয়েছিলেন সেটা অজাচার এবং সমকামের অনুকরণ। তখন এই বিষয়টি ওদের দুজনকেই মানসিকভাবে একেবারে দুমড়ে মুচড়ে দেয়। দুই ভাইই সর্বোচ্চ চেষ্টা করেছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, কিন্তু এত বড় ধকল কি কাটিয়ে ওঠা সম্ভব? খুব অল্প বয়সেই ব্রায়ান মাদকাসক্ত হয়ে যায়। মুড সুইং, মদ, অ্যালকোহল, ঘুমের ওষুধের নেশা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ডেভিডের সার্জারির 2 সপ্তাহ আগে ব্রায়ান প্রথমবারের মতো আত্মহত্যার চেষ্টা করে, অথচ কদিন পরেই ছিল দুজনের 16তম জন্মদিন। ব্রায়ান পড়ালেখা বন্ধ করে দেয়, অস্থায়ীভাবে একটি পেট্রোল পাম্পে চাকরি নেয়, বাসা থেকে বের হয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে আলাদা থাকতে শুরু করে, প্রথমবার বিয়ে করে 19 বছর বয়সে। কিন্তু 2 সন্তানের জন্মের পরেও সেই বিয়েটা টিকে না, কয়েক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় এবং মাদকের সাথে যুদ্ধ করে কয়েক বছর কাটানোর পর আবারও নিজেকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে ব্রায়ান, আবারও বিয়ে করে, কিন্তু একই পরিণতি। এভাবে জীবনভর ডিপ্রেশন, মাদক এবং সেই দুঃসহ স্মৃতির সাথে যুদ্ধ করতে করতে 2002 সালে এসে 36 বছর বয়স্ক ছোট ভাই ব্রায়ান আত্মহত্যা করে। ব্রায়ানের মৃত্যু বড় ভাই ডেভিডের উপরেও গভীর প্রভাব ফেলে। ডেভিড নিজেও জীবনভর ডিপ্রেশনের সাথে সংগ্রাম করে যাচ্ছিল। ছোট ভাই ব্রায়ানের মৃত্যুর 2 বছর পর 2004 সালে বড় ভাই ব্রুস অর্থাৎ ডেভিড সে নিজেও আত্মহত্যা করে। বাসার কাছেই একটি সুপার স্টোরের পার্কিং লটে ডেভিডের বিস্ফোরিত খুলির মৃতদেহ পাওয়া যায়। তখন ওর বয়স ছিল 38 বছর। এভাবে দুই যমজ ভাই দুজনেই আত্মহত্যা করল, এক নিষ্ঠুর এক্সপেরিমেন্টের বলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আর আমাদের জন্য রেখে গেল শিক্ষা। কিন্তু আছে কি কেউ শিক্ষা গ্রহণ করার, কিংবা তাদের ঘটনার শিক্ষাগুলোই বা কী? প্রথম শিক্ষা হচ্ছে লিঙ্গ পরিচয়ের অস্পষ্টতা দূর করা। মানুষের লিঙ্গ 2 প্রকার, নারী এবং পুরুষ, এর বাইরে তৃতীয় কোনো লিঙ্গ নেই। যদিও আজকাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় তৃতীয় লিঙ্গ শব্দটি বহুল প্রচলিত হয়ে যাচ্ছে, কিন্তু তৃতীয় লিঙ্গ বলে ইসলামের দৃষ্টিতে কোনো লিঙ্গ নেই। মানুষকে অবশ্যই নারী অথবা পুরুষ এই 2 লিঙ্গের মধ্যেই পড়তে হবে। উল্লেখ্য, যারা হিজরা তাদেরকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স অথবা হার্মাফ্রোডাইট। ফিকহের কিতাবাদিতে হিজরাদেরকে নিয়ে অনেক আলোচনা আছে, তাদেরকে বলা হয়ে থাকে খুনসা। এই খুনসা বা হিজরাদেরকেও পরিশেষে নারী অথবা পুরুষ যে কোনো এক শ্রেণীর মধ্যেই ধরতে হয়। ইসলামের সকল বিধিবিধান নারী এবং পুরুষ এই 2 ক্যাটাগরিতে বিভক্ত, তৃতীয় ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরি নেই। যারা হিজরা তাদের এক ধরনের শারীরিক ত্রুটি থাকে প্রজনন অঙ্গে, কিন্তু এরপরেও তাদের মধ্যে অবশ্যই ছেলে অথবা মেয়ে যে কোনো একটি বৈশিষ্ট্য প্রবল থাকবে। হিজরাদের মধ্যে যারা ছেলেদের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, মানসিকভাবে এবং হরমোনের দিক থেকে তাদেরকে ছেলে হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই অনুসারে ইসলামের নিয়মকানুন মাসলা মাসাইল তাদের উপরে প্রযোজ্য হবে। অন্যদিকে যাদের মধ্যে মেয়েদের মতো বৈশিষ্ট্য প্রবল থাকবে তাদেরকে মেয়ে হিসেবেই ধরতে হবে। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পেশাবের রাস্তা অনুসারে হিজরাদেরকে ছেলে অথবা মেয়ে বলে বিবেচনা করা হতো। বর্তমান সময়ে তখনকার সময়ে সেটাই ছিল সর্বাধুনিক প্রযুক্তি। বর্তমানে এটা নির্ধারণ করার আরও অনেক রকমের পদ্ধতি আছে। চিকিৎসার মাধ্যমে হিজরাদের কিছু শারীরিক ত্রুটি দূর করা যায়, যদিও তাদের বন্ধাত্ব থেকে যায়। সুতরাং সহজ কথায় যেসব হিজড়াদের কার্যক্ষম অঙ্গ হবে টেস্টিস, তাদেরকে পুরুষ বলে বিবেচনা করা হবে, আর তাদের কার্যক্ষম অঙ্গ যদি ওভারি হয় তাহলে তাদেরকে নারী বলে বিবেচনা করা হবে। সুতরাং আজকাল যেভাবে নানারকম বিকৃতির কারণে দাবি করা হয় মনের লিঙ্গ, সেই মনের লিঙ্গ বলে কোনো লিঙ্গ নেই। যারা শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক নারী কিন্তু নারী হয়েও নিজেদেরকে পুরুষ দাবি করে, অথবা যারা শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক পুরুষ কিন্তু পুরুষ হয়েও নিজেদেরকে নারী দাবি করে, এই ধরনের লোকেদেরকে আজকাল বলা হয়ে থাকে, তারা নিজেদেরকে দাবি করে ট্রান্সজেন্ডার। বাস্তবে এই ধরনের জেন্ডারের কোনো ভিত্তি নেই, এটা এক ধরনের বিকৃতি এবং গুনাহের কাজ। সুতরাং লিঙ্গ দুই প্রকার, নারী এবং পুরুষ, এর বাইরে ABCD XYZ ইত্যাদির কোনো অস্তিত্ব নেই। আজকের পর্বে আমরা যেই ঘটনা উল্লেখ করেছি সেই ঘটনায় যেই প্রসঙ্গ এসেছে সেখানে ডক্টর জন মানি শুরুতে হিজড়াদের উপরে কিছু অপারেশন করেছিলেন এবং এর ভিত্তিতে তিনি দাবি করতেন ছেলেদেরকে নাকি অপারেশন করে মেয়ে বানানো যায় এবং মেয়েদেরকে নাকি অপারেশন করে ছেলে বানানো যায়। কিন্তু বাস্তবে এটা সত্য নয়, কারণ সত্যই যদি কোনো ছেলেকে অপারেশন করে মেয়ে বানানো যেত তাহলে সে মেয়ে হওয়ার পর একজন স্বাভাবিক নারীর মতো গর্ভধারণ করতে পারত, কিন্তু সেটা পারে না। আবার সত্যিই যদি কোনো মেয়েকে অপারেশন করে সুস্থ স্বাভাবিক ছেলে বানানো যেত তাহলে ওই কথিত ছেলে অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ওই মেয়েকে গর্ভবতী করে দিতে পারত এবং ওই কথিত ছেলের ঔরস থেকে সন্তান জন্ম নিত, সে পিতা হতে পারত, কিন্তু এগুলো বাস্তবে ঘটে না। সুতরাং জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার একটি সামাজিক নির্মাণ, মানুষের শেখানো বিষয়, চাইলেই ছেলেকে মেয়ে বানানো যায়, মেয়েকে ছেলে বানানো যায়, এগুলো হচ্ছে কিছু আজগুবি কথা যার বাস্তবে কোনো ভিত্তি প্রমাণ নেই। 2000 সালের দিকে জন কলাপিন্টোর সেই বই দ্য বয় হু ওয়াজ রেজড অ্যাজ গার্ল, এটি প্রকাশের পরে এবং ডক্টর মিল্টন ডায়মন্ডের সেই রিপোর্টের পর সেই বিষয়টি নতুন করে আলোচনায় সামনে আসে এবং সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং এই ধরনের সার্জারির পরিমাণ অনেক কমে আসে। অথচ এর আগ পর্যন্ত, অর্থাৎ 2000 সালের আগ পর্যন্ত 30 বছর ধরে বহু জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি হয়েছে। ডক্টর জন মানির রিপোর্ট অনুসারে চিকিৎসকদের মধ্যে এই বিশ্বাস ছড়িয়ে পড়েছিল যে জেন্ডার সহজেই পরিবর্তনযোগ্য, এটাই ছিল তখনকার ডমিন্যান্ট ভিউ পয়েন্ট। আজকের ঘটনার দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে কারা ডক্টর জন মানির এক্সপেরিমেন্টের ফল দেখার জন্য আগ্রহী ছিল, কিন্তু এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হওয়ার পরেও যারা চুপ করে থাকলো এবং দেখেও না দেখার ভান করে রইল, তারা হচ্ছে ফেমিনিস্ট এবং সমকামী দল। জেন্ডার পরিবর্তন করা যায় না, এটি সৃষ্টিগত বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেন সেভাবেই মানুষ হয়তো নারী অথবা পুরুষ হয়ে জন্মায়। এই বিষয়টিকে মেনে নিলে নারীবাদ এবং সমকামী আকীদার অনেক বিষয় মৌলিকভাবে ধসে পড়ে, তাদের কোনো অস্তিত্বই থাকে না। তৃতীয় শিক্ষণীয় পয়েন্ট হচ্ছে সেই দুই ভাইয়ের দুঃখজনক পরিণতির জন্য আমরা কাকে দায়ী করব। এখানে ডক্টর জন মানি মূল সমস্যা নয়, সমস্যা হচ্ছে ডক্টর জন মানির চিন্তাধারা, বিশ্বাস, অর্থাৎ তার ফিলোসফি বা দর্শন, যেটা কিনা এখনকার আমাদের দেশের পাঠ্যপুস্তকেও চলে এসেছে, যার উদাহরণ আমরা শুরুতেই দিয়েছি। ডক্টর জন মানি তিনি কেবল একজন একক ব্যক্তি। 2006 সালে 85 বছর বয়সে পার্কিনসন্স রোগে ভুগে তিনি মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার বুক থেকে তার বিদায় হয়ে গেছে, কিন্তু জন মানির রেখে যাওয়া অনেক থিওরি সেগুলো এখনও রয়ে গেছে এবং অনেকেই সেগুলোকে কোট আনকোট প্রমাণিত সত্য বলে বিবেচনা করে। জেন্ডার রোল, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ফ্লুইডিটি, এই ধরনের অনেক ধারণা এবং পরিভাষা সরাসরি এসেছে ডক্টর জন মানির কাছ থেকে। সুতরাং তার রেখে যাওয়া একাডেমিক কাজ এবং ফিলোসফির কারণে একজন ব্যক্তি জন মানির বিদায় হয়ে গেলেও হাজারো লাখো জন মানি আছে পশ্চিমে। এরপরেও কেউ চাইলে ব্যক্তিগতভাবে ডক্টর জন মানির উপরে ফোকাস করতে পারেন, যেমন ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন, পাগলাটে খেপাটে স্বভাবের ছিলেন কি না। এছাড়া ডক্টর জন মানি উভকামী ছিলেন, শৈশবে তার বেড়ে ওঠা, তার জন্ম এবং তার চিন্তাধারা বিকাশে তার পরিবারে কয়েকজন নারীবাদ দ্বারা প্রভাবিত নারীর প্রভাব, সেগুলো নিয়ে চাইলে পৃথক আলোচনা করা যেতে পারে। যেমন শৈশবেই 8 বছর বয়সে ডক্টর জন মানির পিতা মারা যান, এরপর বড় হওয়ার সময় তার জীবনে কোনো ফাদার ফিগার ছিল না। পিতার সাথে তার সম্পর্ক খুবই খারাপ ছিল, বড় হওয়ার পরেও বাবা সম্পর্কে তিনি অনেক নেতিবাচক ধারণা রাখতেন। ডক্টর জন মানি তার নিজের লেখায় তার বাবাকে নেতিবাচক চরিত্র হিসেবে দেখিয়েছেন, একজন নির্দয় মানুষ হিসেবে দেখিয়েছেন। তাদের বাড়ির বাগানে যদি পাখিরা ফল খেতে আসত তাহলে ডক্টর জন মানির বাবা সেসব পাখিকে গুলি করে নির্বিচারে হত্যা করতেন। এছাড়াও কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন যেখানে বাবা তাকে অনেক বকাঝকা করেছেন, মারধর করেছেন, হয়তোবা তুচ্ছ কোনো কারণে, যেমন কোনো একদিন জানালার কোনো একটি কাঁচ ভেঙে ফেলার কারণে। এইসব প্রভাবের কারণে ছোটবেলা থেকেই একজন পুরুষ হয়েও ডক্টর জন মানি পুরুষদেরকে খারাপ দৃষ্টিতে দেখতেন। ডক্টর জন মানি যখন স্কুলে যান, স্কুলের ছেলে বাচ্চারা তাকে ব্যঙ্গবিদ্রুপ করত, বুলি করত। এছাড়া আগেই উল্লেখ করা হয়েছে ডক্টর জন মানি বড় হয়েছেন একটি এক্সক্লুসিভ ফেমিনিন পরিবেশে। ডক্টর জন মানির মা এবং চিরকুমারী খালা তারা ছিলেন পুরুষ বিদ্বেষী। ডক্টর জন মানি নিজেই বলেছেন, আই সাফার্ড দ্য গিল্ট অফ বিইং মেল, পুরুষ হওয়ার কারণে আমি নিজেকে অপরাধী মনে করি। তিনি আরও লিখেছেন, আই ওর দ্য মার্ক অফ ম্যানস ভাইল সেক্সুয়ালিটি, দ্যাট ইজ দ্য পেনিস অ্যান্ড টেস্টিকলস। ডক্টর মানি আরও লিখেছেন, আই ওয়ান্ডার্ড ইফ দ্য ওয়ার্ল্ড মাইট রিয়েলি বি এ বেটার প্লেস ফর উইমেন ইফ নট অনলি ফার্ম অ্যানিমেলস বাট হিউম্যান মেলস ওয়ার অলসো গিল্ডেড অ্যাট বার্থ। অর্থাৎ এই পৃথিবীটা নাকি মেয়েদের জন্য আরও অনেক সুন্দর হতো যদি শুধু খামারের পশুদেরকে নয় বরং সমস্ত পুরুষদেরকে জন্মের পরপরই লিঙ্গ কর্তন করে খোঁজা বানিয়ে ফেলা হতো। এগুলো হচ্ছে ডক্টর জন মানির কিছু লেখা। কাজেই ব্যক্তিগতভাবে ডক্টর জন মানির উপরে ফোকাস করে কেউ চাইলে বলতে পারেন, বড় হওয়ার পরে তিনি তার নিজের শৈশবের সেই স্মৃতি এবং চাপা পড়া ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন পুরুষদেরকে অপারেশন করে নারী বানানোর মাধ্যমে। এই কথাগুলোর সত্যতা আছে, তবে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদেরকে আরও বড় ছবিটা দেখতে হবে। গাছের কারণে জঙ্গল দেখতে পারলাম না বিষয়টা যেন এমন না হয়। একটা গাছ নয়, সবগুলো গাছ দেখতে পারলেই আপনি জঙ্গল দেখতে পারবেন। তাই আমাদেরকে পুরো ছবিটা দেখতে হবে। ব্রুস রেইমার অর্থাৎ ডেভিডের সেই ঘটনার মাধ্যমে জন মানি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে লিঙ্গ পরিচয় পরিবেশ ও প্রশিক্ষণ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, প্রকৃতির মাধ্যমে অপরিবর্তনীয় নয়। ডক্টর মানি ডেভিডের কেসকে একটি সাফল্য হিসেবে দাবি করতেন। সেই দাবির ভিত্তিতে সেই কেসকে মডেল হিসেবে উপস্থাপন করে জন হপকিন্সে এই ধরনের আরও অনেক সার্জারি এবং কথিত ট্রিটমেন্ট করা হয়েছিল। অথচ পুরো ব্যাপারটা ব্রুসের জন্য এবং রাইমার পরিবারের জন্য এক মহা বিপর্যয় ছিল। ডক্টর মানির লেখা থেকে সেই বিষয়টা বোঝার কোনো উপায় ছিল না। তিনি এই বিষয়গুলো গোপন করে যান, ইচ্ছাকৃতভাবে চেপে যান। 14 বছর বয়সে ডেভিড যখন একজন পুরুষ হিসেবে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়, ডক্টর মানিকে সেই ব্যাপারটাও জানানো হয়েছিল। কিন্তু ডক্টর মানি তার প্রকাশিত বই, জার্নাল, আর্টিকেল, বক্তব্য সমস্ত জায়গায় এই গুরুত্বপূর্ণ তথ্যটি এড়িয়ে যান। নিজের ভুল কখনো স্বীকার করেননি, তবে 1980 সালের পর থেকে ডেভিডের কেস সম্পর্কে কথা বলা কমিয়ে দেন। এরপরে 1997 সালে যখন প্রকাশ্যে ডেভিডের কেস নিয়ে আলোচনা শুরু হয় সেই সব বই এবং আর্টিকেল প্রকাশের কারণে, তখনও ডক্টর মানি তার আগের সিদ্ধান্তের উপরে অটল থাকেন এবং নিজের সেই এক্সপেরিমেন্টের ব্যর্থতার জন্য মিডিয়ার হট্টগোলকে দায়ী করতে থাকেন। কনজারভেটিভ মিডিয়া বা রক্ষণশীল মিডিয়ার ষড়যন্ত্রের কথা বলেন, আবার কখনো বা ব্রুসের অভিভাবকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যৌনতার ব্যাপারে বর্তমানে পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি তা অনেকটাই গড়ে উঠেছে ডক্টর জন মানির চিন্তাধারার আদলে। ডেভিড রাইমারের এই গল্প এবং ডক্টর জন মানির অপরাধকে বুঝতে হলে এই বাস্তবতার আলোকেই বুঝতে হবে। বিকৃত চিন্তার ডক্টর জন মানি নিঃসন্দেহে একজন জঘন্য অপরাধী। তবে রাইমার ভাতৃদ্বয়ের উপরে চালানো সেই এক্সপেরিমেন্টের থেকেও বড় অপরাধ হচ্ছে মানব যৌনতা এবং লিঙ্গ পরিচয় এবং মনস্তত্ত্বের ব্যাপারে তার দর্শন ও দৃষ্টিভঙ্গি। যেই দর্শনের মূল কথা হচ্ছে লিঙ্গ পরিচয় নাকি কেবলমাত্র নারী আর পুরুষ এই দুই লিঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, এইসব নাকি কেবলই একটা সামাজিক প্রচলন বা সোশ্যাল কনস্ট্রাক্ট। চাইলেই নাকি একজন ছেলেকে মেয়ে হিসেবে বড় করা যায় আর একজন মেয়েকে নাকি ছেলে হিসেবে বড় করা যায়। এভাবে বায়োলজিক্যাল জেন্ডার এবং সোশ্যাল জেন্ডার নামে দুই ধরনের জেন্ডারের যে ধারণা সৃষ্টি করা, এটাই হচ্ছে মূল অপরাধ। এর ভিত্তির উপর গড়ে উঠেছে অন্যান্য সমস্ত রকমের বিকৃতি, যেগুলো সাবস্ক্রাইব করেছে ফেমিনিজম এবং সমকামীরা। নারী হয়ে নিজেদেরকে পুরুষ দাবি করা আর পুরুষ হয়েও নিজেদেরকে নারী দাবি করা, এই ধরনের ট্রান্সজেন্ডার মুভমেন্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে পশ্চিমে, পশ্চিমের প্রভাব এসে লাগছে প্রাচ্যের দেশগুলোতেও। এই সিরিজে আমরা আলোচনা করছি ফেমিনিজম বা নারীবাদ নিয়ে এবং নারীবাদী আকিদার যে সকল মৌলিক বিষয় রয়েছে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নারীবাদ মনে করে জেন্ডার একটি সমাজ সৃষ্ট বিষয় বা সোশ্যাল কনস্ট্রাক্ট। যুগ যুগ ধরে জেন্ডারকে মানুষ যেভাবে বুঝে এসেছে, অর্থাৎ জেন্ডার মানেই হচ্ছে বায়োলজিক্যাল জেন্ডার, সেই ধারণার বাইরে গিয়ে তারা জেন্ডারকে সামাজিকভাবে নির্মাণকৃত বিষয় হিসেবে দেখাতে চায়, এবং এরই ভিত্তিতে তারা নারী এবং পুরুষের পৃথক ভূমিকা বা পৃথক জেন্ডার রোল অস্বীকার করে। এই অস্বীকার করার পর দ্বিতীয় পয়েন্টে তারা দাবি করে ইকুয়ালিটি, সর্বসমতায় বিশ্বাস। যদি জেন্ডারের অস্তিত্ব না থাকে, নারী এবং পুরুষের জেন্ডার যদি সামাজিকভাবে কৃত্রিমভাবে সৃষ্টি করা বিষয় হয়, তাহলে কেন তাদের মধ্যে সর্বক্ষেত্রে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা নয়? এর বাইরে নারীবাদী আকিদার আরও যেসব মৌলিক বিষয় রয়েছে তার মধ্যে রয়েছে পুরুষতন্ত্র নামক মিথ বা কল্পিত ধারণায় বিশ্বাস করা, আরও আছে ফ্রিডম এবং অটোনমি, শরীরের স্বাধীনতা এবং অবাধ যৌনতার স্বাধীনতায় বিশ্বাস করা। এছাড়াও রয়েছে নারীদের ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক ভূমিকাকে অত্যন্ত নেতিবাচক এবং নিচু দৃষ্টিকোণ থেকে দেখা, নারীত্বকে ঘৃণা করা, গৃহিণী মাতৃত্ব এই সমস্ত বিষয়কে ঘৃণা করা। এবং ষষ্ঠ পয়েন্ট হচ্ছে ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা, যার ব্যাপ্তি কুফর এবং নাস্তিকতা পর্যন্ত বিস্তৃত। নারীবাদী আকিদার এই বিষয়গুলো বোঝার জন্য আমরা প্রথম দিকে এই সিরিজে বিভিন্ন বাস্তব ঘটনা উল্লেখ করছি এবং সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। এই ঘটনাগুলো উল্লেখের পর এই সিরিজের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বিভিন্ন তাত্ত্বিক বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে নব্য জাহেলিয়াতের সমস্ত রকমের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।